বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার সম্ভাব্য রায়কে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে আবারও তর্ক বিতর্কের সূচনা হয়েছে। সরকার বলছে আদালত স্বাধীন, রায় নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এদিকে বিএনপি বলছে রায় আগেই লেখা হয়ে গেছে। এই বাস্তবতায় আজকের আলাপনের বিষয় প্রবাসীদের দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন, দুজনই নিউ ইয়র্ক থেকে। সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান এবং সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডক্টর ওয়াজিদ এ খান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শ্রোতা, আপনারা জানেন এরই মধ্যে আমাদের এই অনুষ্ঠানে চাইলেই আপনারা প্রশ্ন অথবা মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে ফোন নম্বরটি আবারও একবার জানিয়ে দিচ্ছি, 202-619-3062। শুরু করছি ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, আপনাকে দিয়ে। কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, আপনি কি দেখতে পাচ্ছেন বর্তমান বাস্তবতায়?
একটু ধোঁয়াশে এবং ঘোলাটে তো বটেই, কারণ বাংলাদেশে তো এমনি দুই রাজনৈতিক দলের একটা যুদ্ধংদেহী অবস্থা সবসময় বিরাজ করে। এবার বিশেষত এই বছরটি এমনি জাতীয় সংসদ নির্বাচনের বছর, তার উপরে 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণার কথা আছে, সেটিকে নিয়ে এখন উত্তেজনা চলছে বাংলাদেশে। বিষয়টি উত্তেজনার ছিল না যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রমুখী হতো এবং জনগণের চাহিদা প্রত্যাশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব রাজনৈতিক দলই রাজনীতি করত। কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতিটা কখনোই উপস্থিত থাকেনি, এখনো নেই। সে কারণে সবসময় আতঙ্কে থাকে আর কেউ নয়, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের আতঙ্ক এই বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে 8 ফেব্রুয়ারিকে সামনে রেখে আরো বৃদ্ধি পেয়েছে। আর এর প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি আসলে একটি বেশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকেই অগ্রসর হচ্ছে।
আমরা যেতে চাই ডক্টর ওয়াজিদ খান, আপনার কাছেও একই প্রশ্ন, কি দেখছেন বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, তারপরে আমরা আসলে একটু ভেঙে ভেঙে আলোচনায় যাব।
আসলে আগামী 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে, সেই রায়কে ঘিরে বাংলাদেশের রাজনীতি ক্রমান্বয়ে সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। এতে করে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বিশেষ করে রাজনৈতিক আকাশে যে ঘনঘটা, সেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এই যে আজকে এই মামলার রায়কে ঘিরে বিশেষ করে আওয়ামী লীগ বা বর্তমান সরকার এবং তাদের সমর্থক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যে জোট, পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের জোট এবং তাদের সমর্থকদের মাঝে স্পষ্টতই বড় ধরনের একটা বিভাজন দেখা দিয়েছে। এই বিভাজনকে সাধারণ মানুষ সহজভাবে নিতে পারছে না। আমরা প্রবাসে যারা রয়েছি বাংলাদেশি, আমরাও বিষয়টিকে সহজভাবে নিতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে এটা ক্রমান্বয়ে সংঘর্ষ এবং সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে মানুষের ভেতর একটি চাপা আতঙ্ক, একটা সংশয় বিরাজ করছে। কেননা আজকে যদি বাংলাদেশে গণতন্ত্রের সঠিক আবহ থাকতো বা চর্চা থাকতো, বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো এবং সাধারণ মানুষ যদি বিচার বিভাগের প্রতি আস্থা আনতে পারত, তার বিচার বিভাগ যদি সাধারণ মানুষের মনে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারত, তাহলে আমাদের মনে হয় আজকে আমরা প্রবাসে যারা রয়েছি তারা আতঙ্কিত হতাম না, দেশের মানুষও এ নিয়ে শঙ্কায় ভুগতেন না। কারণ বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করার কথা, কেউ যদি অপরাধ করে থাকেন, কেউ যদি দুর্নীতি করে থাকেন, কেউ যদি অনিয়ম করে থাকেন, সাধারণ মানুষ হোক, তিনি সরকারের ব্যক্তি হোক, যেই হন না কেন, সেটা সেটা কোনোভাবেই আইনের এবং বিচার বিভাগের যে নিয়ম, যে নীতি, তার বাইরে যেতে পারে না। এ কারণেই মানুষ আজকে সন্দিহান, দেশবাসী আজকে সন্দিহান, সাধারণ মানুষ সন্দিহান যে এই বিচারের রায় কি হবে। সরকার বলছে এ বিচার স্বাধীনভাবেই হতে যাচ্ছে, রায় যেটা হবে সেটা সম্পূর্ণভাবে বিচার বিভাগের উপর নির্ভরশীল। পক্ষান্তরে বিএনপি বলছে যে সরকার আগেই এই বিচারের রায় নির্ধারণ করেছেন। বিশেষ করে সংশয়টা তখনই স্পষ্ট হচ্ছে যখন প্রধানমন্ত্রী এই মামলাকে ঘিরে বারবার বলে এসেছেন যে বেগম খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, এতিমদের টাকা মেরে খেয়েছেন। একজন প্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে এই ঘোষণা দেন, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে সংশয়ের সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর এই ঘোষণার বাইরে গিয়ে এক নিম্ন আদালত কোনো ধরনের রায়, সঠিক রায় দিতে পারবে কিনা। যদি বিচার বিভাগ সঠিক রায় দেয় নিম্ন আদালত, তাহলে প্রধানমন্ত্রীর যে ভাষ্য, সরকারের মন্ত্রীদের যে ভাষ্য, সেটা বিপরীতে চলে যাবে। তাই যদি হয়, তাহলে তার দায় দায়িত্ব প্রধানমন্ত্রী এবং সরকারকে নিতে হবে যে তারা এতদিন যা বলেছেন, যা মানুষকে জানিয়েছেন, সেটা মিথ্যা, বেগম খালেদা জিয়া দুর্নীতিগ্রস্ত নন। কাজেই আমরা আতঙ্কিত যে বিচার বিভাগ হয়তোবা এই কথার, সরকারের বা প্রধানমন্ত্রীর কথার বাইরে গিয়ে কোনো রায় আদু দিতে পারবে কি না।
কিন্তু একটি দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটি আদালত বিচার বিশ্লেষণ করেই তো রায় দেবে, এবং সেই রায়টি এখনো প্রকাশিত হয়নি। রায়ের দিন 8 ফেব্রুয়ারি, তার আগেই কেন এত তর্ক বিতর্ক সেটি আমরা জানার চেষ্টা করব। তার আগে আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আমরা নিউ ইয়র্ক থেকেই একজন শ্রোতার প্রশ্ন বা মন্তব্য শুনে আপনাদের কাছে আবারও ফিরব। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন অথবা মন্তব্য করেন।
জি, এই শ্রোতার নাম হচ্ছে আকবর হাজার কিরণ, অতি সাধারণ শ্রোতা নিউ ইয়র্ক থেকে। আমি আমার আনন্দ প্রকাশ করার জন্য যে আমাদের নিউ ইয়র্কের দুজন আমার খুব প্রিয় সম্পাদক যারা ফজলুর রহমান এবং ডক্টর ওয়াজেদ, ওরা যোগ দিয়েছেন, খুব ভালো লাগছে। কারণ মানে ওনারা হচ্ছেন এই আলোচনা করার জন্য অত্যন্ত যোগ্য ব্যক্তি। আর বাংলাদেশের কথা তো বলছেন, আসলে প্রবাসী থেকে আমরা একটু খুবই সবসময় উৎকণ্ঠিত থাকি, উদ্বিগ্ন থাকি দেশে কি হচ্ছে। আমরা সবসময় আশা করি দেশে ভালো কিছু হবে, একটা মানে ভালো নির্বাচন হবে, নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে। কিন্তু আমাদের যারা ক্ষমতায় আছেন তারা মাঝে মাঝে এমন সব মানে বেফাস কথাবার্তা বলেন যেটা সবাইকে মানে চিন্তিত করে, প্রশ্নবিদ্ধ করে যে আসলে মানে এই এই সব মামলা টামলার সুবিচার হবে কিনা, এইটুকু বলার জন্যই। আর অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে, যে রায়ের তো এখনো বাকি রয়েছে, তার আগেই কেন এত তর্ক বিতর্ক? এবং যে কোনো মানুষ, একজন নেতা হোক, একজন সাধারণ মানুষ হোক, এবং বিএনপি চেয়ারপারসন তো অবশ্যই, একটি দুর্নীতির অভিযোগ যেহেতু উঠেছে, সেটির আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত তো অপেক্ষা থাকতেই হবে, এবং তার স্বার্থেই হয়তোবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হোক বা না হোক সেটি নির্ধারিত হওয়াটা আবশ্যক। আপনি কি মনে করেন, কেন এতটা?
আসলে আমি যেটা মনে করি এবং যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে যে আদালত প্রভাবিত হয়ে রায় দেবে এটা আমি মনে করি না। আদালত প্রভাবিত হয়ে রায় দেবে না। সুশাসনে যদি বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করি, তাহলে আমাদের আদালতের উপরও আস্থা রাখতে হবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে সব সময় পাল্টাপাল্টি দোষারোপ করা হয়ে থাকে, এবং এই আইন, আদালত, বিচার এসব কিছু নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ চলে, সেটি এখন দেখা গিয়েছে। এবং আদালত নিয়ে যখন পাল্টাপাল্টি অভিযোগ চলে, তখন রাজনৈতিক সংস্কৃতি কোন পর্যায়ে সেটাও আমরা নিয়ে উদ্বিগ্ন হই। আবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন হই। বর্তমান সরকার অবশ্যই উন্নয়নের সরকার বলে দাবি করেন, হ্যাঁ আমরাও উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন আমাদের চোখেও দেখা দেয় সে উন্নয়ন, কিন্তু উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের মনে আরো কিছু প্রশ্ন আছে। স্বচ্ছতার সরকার, সুশাসনের সরকার, গণতন্ত্রের সরকার, জবাবদিহিতার সরকার, এইসব প্রশ্ন মানুষের মনে আছে এবং এইসব প্রশ্নের সদুত্তর সাধারণ মানুষ কখনো পায় না। তো সাধারণ মানুষের মনের প্রশ্নের যখন জবাব পাওয়া না যায়, তখন কিন্তু যারা দেশ শাসন করে তারা কতটা সার্থক তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। আমরা প্রবাসে থাকি, দেশ নিয়েও ভাবি, দেশের রাজনীতি, শাসক গোষ্ঠী, গণতন্ত্র, সুশাসন, এগুলো আমাদের ভাবনার অন্তর্গত, কারণ আমরা দেশের ভালো মন্দের সঙ্গেও জড়িত এদেশে থাকলেও। তাই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা প্রবাসীরাও উদ্বিগ্ন, এবং আমি মনে করি যে আজকে এই একবিংশ শতাব্দীতে গণতন্ত্রের সঠিক চর্চা হওয়া উচিত, এবং পাল্টা পাল্টি এই যে দোষারোপের রাজনীতি, এর থেকে উভয় দলকেই বেরিয়ে আসা দরকার। সর্বক্ষেত্রে গণতন্ত্রের যে সৌরভ, সেই সৌরভ অন্তত যারা বড় রাজনৈতিক দল তাদের দিক থেকে বিলানো দরকার, তাদের কাছ থেকেই মানুষ গণতন্ত্রের সৌরভ প্রত্যাশা করে। সেইখানে আমরা বারবার আশাহত হচ্ছি এবং ভবিষ্যতেও এই আশাহত হওয়ার আশঙ্কা আমাদের পিছু ছাড়ছে না, সে কারণেই আমাদের ভাবনা।
জি, আপনাদের দুজনের কথাই উঠে এসছে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আপনারা আশাহত, কেন সেটি জানবো। তার আগে বাংলাদেশ থেকে একজন শ্রোতা রয়েছে এবং প্রবাসী দুজন সম্পাদকের কাছে তার প্রশ্ন বা মন্তব্য কি সেটি একটু জেনে আসি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
জি, আমি নুরি আলম সিদ্দিকি নূর বলছি, দিনাজপুর থেকে।
জি,
আমার প্রশ্ন হচ্ছে, যারা মানে দেশে মানে যে ছেড়ে সুদূর প্রবাসে অবস্থান করছে, তারা এই দেশকে ভালো দেশে রেমিটেন্স পাঠায়, তারা সবসময় আশা করে যে দেশে সুশৃঙ্খল একটা পরিবেশ থাকবে এবং তারা দেশে আগামী যখন ফিরে আসবে তখন স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু দেশে তো বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে কি প্রবাসীরা দেশের জন্য ভালো কিছু আশা করছে বা তাদের জন্য কোনো সুফল পথ আমরা দেখছি?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দুজন সম্পাদক তার প্রশ্নটি পেয়েছে। এই প্রশ্নটির সঙ্গে সঙ্গে আরও একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরব উত্তরের জন্য। শ্রোতা, একইভাবে আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন বা মন্তব্যটি করেন।
জি, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম
আসসালাম। জি, আমি লিয়াকতলি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি বলুন।
আজকে যে টপিকটা, আমাদের প্রবাসী ভাইরা যে বাংলাদেশের কি অবদান, অবশ্যই যারা প্রবাসী বাংলাদেশ থেকে বাইরের দেশে আছে তাদের তো অনেক অবদান বাংলাদেশের প্রতি, যে তাদের যে রেমিটেন্স যেটা আমাদের অর্থনীতির জন্য স্বাবলম্বী হওয়ার জন্য একটা বিশাল অবদান। সাথে সাথে এরাই তো আমাদের দেশ থেকে তো যাতে এদের তো দেশ প্রেম আছে, সবকিছু আছে, ওরাও চায় যে স্বাধীনভাবে আসা। আমাদের যে এই নির্বাচন গুলা হচ্ছে, ওরা সেই ভোটাধিকার জন্য অনেকদিন থেকে যে প্রবাসীরা ভোট দিতে পারছে না,
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি যে নুরুল আলম সিদ্দিকি এবং লিয়াকত আলী আপনারা দুজনেই লাইনে রয়েছেন। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে, আমরা শুনছিলাম প্রবাসের দুটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের বক্তব্য এবং তারা বলছিলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তারা খানিকটা আশাহত এবং সাম্প্রতিক অবস্থায় তারা কিছুটা উদ্বিগ্ন। আপনারা যেহেতু বাংলাদেশে রয়েছেন, আপনারা দুজনকে আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি আসলে শঙ্কিত?
না, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থাতে কোন রকমের শঙ্কিত হবার কোনো কিছু নাই। বাংলাদেশ একটা উন্নয়নশীল অগ্রগতির দিকে আগাচ্ছে, বর্তমান সরকার, আমাদের নির্বাচন কমিশন তার অবস্থান আছে, বাংলাদেশ সংসদ তার অবস্থান আছে, দলীয় কাঠামো সব দিকে ঠিক আছে। এই মুহূর্তে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার কোন অবকাশ বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতি নাই।
৮ ফেব্রুয়ারিকে ঘিরে কি কোন ধরনের শঙ্কা আপনাদের মধ্যে কাজ করছে, যেহেতু আমরা দেখছি যে রাজনৈতিক তর্ক বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন বাংলাদেশের?
সেই কথাটুকু আমি কথাটা বলবো যে 8 তারিখ সেটা ক্ষমতাসীন দল বলতে এটা আদালতের ব্যাপার, এই বিরোধী দলের নেত্রী ছিলেন আমাদের আগের বেগম খালেদা জিয়া, ওনার যে মামলা সেটা আদালত দেখবে, আদালত কি রায় হবে সেটার উপর নির্ভর করবে ওনার বিচারের উপর না, সেটার সাথে রাজনৈতিক সাথে সরকারি দলের সাথে এটার সাথে কোনো সম্পৃক্ততা ওনারা ওটা বলতে চান যে আমাদের সাথে কোনো সম্পৃক্ততা আমাদের সাথে নাই, সেটা আদালত যেটা বিচার করবে সেটা আদালত করতে হবে। আর ওটা নিয়ে একজন ব্যক্তির সাথে নিয়ে এই রাজনৈতিক পরিস্থিতি গোলাতে হওয়ার আমি মনে করি
আপনি কিছু বলছেন। আপনারা কি কোনো ধরনের শঙ্কিত কিনা, 8 ফেব্রুয়ারির রায়কে ঘিরে বাংলাদেশে আবার কোন ধরনের উত্তপ্ত পরিবেশে তৈরি হয় কিনা, এমন ধরনের কোন শঙ্কা বা কোন ধরনের আশঙ্কা আপনাদের মধ্যে আছে?
না, সংখ্যা তো অবশ্যই আছে, কারণ এই 8 তারিখে যে রায়টা হচ্ছে এটা অবশ্যই কিন্তু এটা রাজনৈতিক একটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু রায়টা আসলে মামলা, কিন্তু রাজনৈতিক মামলা এটা। আর এই মামলার রায় হওয়ার আগেই দুইজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলেই দিয়েছেন যে এই রায়ে একটা কি জেল হবে বা কিছুটা হবে, তারা আগে থেকে আভাস দিয়েছে। তো নিশ্চয়ই এটা একটা আশঙ্কা অবশ্যই রয়ে গেছে, কারণ তারা রাজনৈতিক বক্তব্য দিয়েছে। আমি মনে করি যে বিএনপি পক্ষ থেকে তারা একটা কোন কিছু মানে একটা প্ল্যান করে রাখছে যে ওই দিন এটা ঘটনা ঘটাবে, এটা আমি মনে করছি। এটা
আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন, এবং তারা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা 8 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাজপথে থাকবেন, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। যেতে চাই ডক্টর ওয়াজেদ খান, আপনার মন্তব্য।
দেখুন, এই যে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি সতর্ক করে দেওয়ার যে প্রবণতা, যে রাজনীতি, এটা সাধারণভাবেই মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এখন এই বেগম খালেদা জিয়ার যে অরফানেজ ট্রাস্ট মামলা, যে অভিযোগ মামলাটি হয়েছিল 2008 সালের জুলাই মাসে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়, ওই সময় বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই সরকার তখন গ্রেপ্তার করেছিল, তাদেরকে জেলে যেতে হয়েছিল, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একে একে আওয়ামী লীগের প্রায় 7,000 মামলা প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের অন্যান্য নেতা কর্মীদের সব মামলা অটোমেটিক্যালি উঠে গেছে। তাদের কোনো মামলা এখন আদালতে নেই, সেগুলো কে অভিযুক্ত কে নির্দোষ সেগুলো প্রমাণ করার কোনো সুযোগ বা সৃষ্টি করা হয়নি, মামলা বিচারিক কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। পক্ষান্তরে বিএনপির বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সবগুলো মামলা সফল হয়েছে, এরপরে আরো অনেকগুলো মামলা জুড়ে দেওয়া হয়েছে, এসব কারণেই স্বাভাবিকভাবে মানুষের মনে সন্দেহের উদ্রেক করছে। তো আজকে যদি একটা মামলাকে ঘিরে সরকার এবং বিরোধী দলের নেতা নেতৃবৃন্দ বলতে থাকেন যে মামলার এই রায় হবে, এই মামলায় তিনি খালাস পাবেন, বিরোধী দল বলছে, বিএনপি বলছে, আর সরকার বলছে তার শাস্তি হবে, সরকারের মন্ত্রী একজন প্রতিমন্ত্রী প্রকাশ্যে বলেছেন সভায় 15 দিনের ভেতর বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে, এই যে রাজনীতি, এই যে সংস্কৃতি রাজনীতির, এটা অপরাজনীতি, পরস্পরকে দোষারোপ করার যে রাজনীতি, এতে করে দেশে, হ্যাঁ দেশে কিছু উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কিছু হলে দেশে যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকে, দেশে যদি আইনের শাসন না থাকে, দেশে যদি মানুষ সুবিচার না পায়, সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা না থাকে, তাহলে সংঘাত তো অনিবার্য হয়ে উঠবে। আর বিশেষ করে যে এবছর নির্বাচনের বছর, আমরা জানি এ পর্যন্ত 10টি
নির্বাচন হয়ে গেছে জাতীয় সংসদের, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১১তম জাতীয় সংসদ নির্বাচন এবছরের শেষের দিকে হওয়ার কথা। গত নির্বাচন যেভাবে হয়েছে, এই নির্বাচনও কি সেইভাবে হবে কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারপরে কথা উঠছে, বিএনপি অভিযোগ করছে যে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্য এই মামলা সাজানো হয়েছে। এই মামলার কোনো ভিত্তি নেই। পক্ষান্তরে সরকার বলছে যে এখানে ২ কোটি ১০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু টাকাটা কেউ মারতে পারেনি, টাকা এখনো ব্যাংকে রয়েছে। সুদে আসলে এই টাকা এখন ৩ কোটির উপরে চলে গিয়েছে। সেটা যাই হোক, এখন একটা নির্বাচনকে সামনে রেখে যদি প্লেন ফিল্ড না করা হয়, সবার যদি কথা বলার অধিকার সমান না থাকে, সবার যদি জনসভা মিছিল মিটিং করার অধিকার সমান না থাকে, তাহলে সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ
এবং এই বিষয় নিয়ে আমরা একটু যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে। আপনি কি কিছু যুক্ত করতে চান, অথবা আপনি কি ডক্টর ওয়াজিদ খানের সঙ্গে একমত?
না না না, বিষয়টা হচ্ছে যে এই ভাবনাগুলো আমাদের মনে, সে দেশের মানুষের হোক আর প্রবাসের মানুষের হোক, আসে কেন আসে হচ্ছে এই যে আমাদের দীর্ঘদিনের যে এই যে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের, পাল্টাপাল্টি দোষারোপের যে রাজনীতি চলে আসছে, সেই জন্যই এইগুলো, এইসব প্রশ্ন মানুষের মনে দেখা দেয়। আসলে অতিকথন কিংবা আগাম কথন দুটোই আইনের শাসনের জন্যে, গণতান্ত্রিক রাজনীতির জন্যে ক্ষতিকর, কিন্তু আমরা এই ক্ষতিগুলো দীর্ঘদিন থেকেই করে আসছি। আমরা আসলে কোন অপরাধের জন্যে অপরাধীকে খুঁজি না, আমরা দেখানোর চেষ্টা করি ওই আমলে এই অপরাধ হয়েছিল, এই আমলে তার চেয়ে বেশি অপরাধ হচ্ছে, কিংবা বিএনপির আমলে অপরাধ বেশি হয়েছিল, এই বর্তমান শাসককুলের আমলে অপরাধটা কম হচ্ছে, কিন্তু অপরাধীকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি না, আমরা বিচারও করার চেষ্টা করি না। আবার অপরাধীকে যখন বিচার করতে যাওয়া হয়, তখন বিবেচনা করা হয় দলের পরিচয়, তাই ও বিএনপির তাই ওকে শাস্তি দেওয়া হচ্ছে, কিংবা ও আওয়ামী লীগের তাই ওকে রেহাই দেওয়া হচ্ছে। আসলে কোনোটি আইনের শাসনের সহায়ক নয়। আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সে ১৮ই ফেব্রুয়ারি রায় হোক কিংবা ভবিষ্যতের কোনো রায় হোক, সব রায়ের মধ্য দিয়েই যাতে আইন প্রতিষ্ঠিত হয়।
জি, আমরা আমরা আমরা
চাইদা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেন
জি, আপনারা আপনারা দুজনেই বলছিলেন যে বাংলাদেশে আইনের শাসন বোধহয় এখনো প্রতিষ্ঠিত হয়নি, সংখ্যা প্রকাশ করেছেন আপনারা। আমরা সেই বিষয়টা একটু জানবো, কেন আপনারা এরকমটা মনে করছেন, এবং আন্তর্জাতিক অঙ্গনেই বা বাংলাদেশকে নিয়ে সেক্ষেত্রে কি ভাবা হচ্ছে। তার আগে একজন শ্রোতা রয়েছে, তার প্রশ্নটা শুনে আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন অথবা মন্তব্য করেন। হ্যালো হ্যালো হ্যালো, খুব সম্ভবত আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আবার যদি চেষ্টা করেন। আমাদের সঙ্গে আরও শ্রোতা রয়েছে, তাদের কাছে যাওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে কেন আপনারা দুজন এমন শঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে আইনের শাসন নেই, কিন্তু আমরা তো আন্তর্জাতিক পর্যায়ে ঠিক ততটা দেখছি না আপনাদের মতো করে শঙ্কা প্রকাশ করতে, কি কারণে আপনারা এমন শঙ্কিত, ডক্টর ওয়াজিদ খান?
এটা দেখেন, আমি বেশি দূর যাব না, এমনিতেই তো মনে করেন সরকারি দল, তারা সভা সমিতি করতে পারছে, মিছিল মিটিং করতে পারছে, বিরোধী দলকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। তারা ১০ জন লোক রাস্তায় নামলে তাদেরকে পুলিশ লাঠিপেটা করে ঘরে বামপন্থী ছাত্রছাত্রীরা যে ৪টি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে ভিসি অফিস ঘেরাও করেছে, হয়তোবা তারা বাড়াবাড়ি করেছে, যাই করেছে, কিন্তু সেখানে তাদেরকে পিটিয়ে তাদেরকে ইয়ে থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ, সরকার দলীয় ছাত্র সংগঠন। দেশে যদি আইনের শাসন থাকে, তাহলে পুলিশ কোথায়?
ভিসিকে রক্ষা করবে, বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গার অভ্যন্তরকে রক্ষা করা, আইনের নিশ্চয়তা বিধান করা, মানুষের নিরাপত্তা বিধান করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেখানে পুলিশ যায়নি, ছাত্রলীগ দিয়ে তাদেরকে নিরস্ত করা, তাদেরকে পিটানো হয়েছে, বেধড়ক ভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা তো কোন দেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকে এই ঘটনা ঘটতে পারে না। ভিসি দলীয় হিসাবে কাজ করছে সেখানে, বিশ্ববিদ্যালয়ে অনেক টিচাররা, সেটা আওয়ামী লীগেরও আছে, বিএনপিরও আছে, অন্যান্য দলেরও আছে, কিন্তু ভিসিকে যখন ঘেরাও করা হলো তখন পুলিশ কোথায় ছিল, তখন আইন কোথায় ছিল? আইন তো মাটিতে গড়াগড়ি খাবে না, আইন কাউকে না কাউকে হাতে নিতে হবে, যে কারণে তারা আইন আইনের প্রয়োগ নেই, ছাত্রলীগ আইন হাতে তুলে নিয়েছে। আবার দেখেন আপনার নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় নির্বাচিত মেয়র আইবিকে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে, সেখানে প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘুরতে দেখা গিয়েছে, এবং আমরা বিদেশ থেকেও সারা বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করেছে, সেখানে তাকে গ্রেপ্তার করা হয়নি।
ডাক্তার ওয়াজেদ খান, আমরা
বিএনপির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তিন বছর আগে, কবে
কোথায়? ডাক্তার ওয়াজেদ খান, আমরা একটু আলোচনায় যেতে চাই এই বিষয়গুলো, আসলে আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানেন। আমরা একটা বিষয়,
আইনের আপনি যেটা বললেন,
জি আমরা 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 যাব,
আইনের শাসন যদি থাকে তাহলে এখানে আপনি নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে বলেন, রাস্তায় যদি একজন লোককে একজন লোক পিটায়, কাউকে মারে, সেখানে পুলিশ দূরে দাঁড়ায় থেকে দেখে যে এখানে ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টির একটা লোক আরেকজনে পিটাচ্ছে, পুলিশ দূর থেকে দেখছে, এখন রিপাবলিকান পার্টি ক্ষমতায় আছে, তারা পুলিশ কিছু করবে না, এটা কি হয় কোনো দেশে?
জি আমরা 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 একটু
শাসন,
আমরা আমরা
পুলিশের কাজ পুলিশ করবে, আইনের কাজ আইনের।
জি আমরা অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি যেমনটা বলছিলেন আইনের শাসন বা গণতান্ত্রিক পরিবেশ সবকিছু নিয়ে, কিন্তু একই সঙ্গে এটাও তো অনেকে অভিযোগ করেন যে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা কতটা করে, যাদের হাতে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে শাসনভার রয়েছে। যেমন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি অভিযোগ করেছেন বিএনপি রাতের অন্ধকারে কলমের এক খোঁচায় তাদের গঠনতন্ত্রের সাতধারা নির্বাসনে পাঠিয়েছে। যে ধারায় আসলে বলা ছিল যে দুর্নীতিবাজ কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, তো একটি রাজনৈতিক দল, বিএনপির মতো একটি রাজনৈতিক দল রাতারাতি তাদের গঠনতন্ত্র কি পরিবর্তন করতে পারে? আমরা যতটা জানি একটি গঠনতন্ত্র পরিবর্তনের জন্য সেই দলের কাউন্সিল অবশ্যই ডাকতে হবে এবং সবার সঙ্গে কথা বলি করতে হবে, কিন্তু বিএনপি এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখেন?
এটাই কি আপনি দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই দলগুলো হয়েছে লিমিটেড কোম্পানি, এই দলগুলো হয়েছে লিমিটেড কোম্পানি পরিবার ভিত্তিক। এখন মনে করেন দলের ভিতর যদি গণতন্ত্র না থাকে তাহলে তারা রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করবে কিভাবে? এটা এটা আশা করা যায় না। রাজনৈতিক দলগুলো বন্ধাত্মে, রাজনৈতিক দলগুলোর ভিতর গণতান্ত্রিক যে অবাধী সেটা নাই, বন্ধাত্মে এসে গেছে। আপনি দেখেন যদি গণতন্ত্র রাজনৈতিক দলগুলোর ভেতর থাকতো তাহলে আজকে 46 বছরে 10টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, দেশের মৌলিক কোনো পরিবর্তন হয়েছে কিনা, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন? হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন এটা হয়েছে, এটা স্বাভাবিকভাবে সারা বিশ্বে হয়েছে। আপনি দেখেন ভিয়েতনামও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, লাওসে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়ায় হয়েছে, বিভিন্ন দেশে। এটা সময়ের দাবি এবং সময়ের সাথে এটা এটা হয়েছে, এখানে তো অন্য কোনো কারণে হয় না। আজকে বাংলাদেশে যে উন্নয়ন, মানুষের যে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, 1 কোটি লোক দেশের বাইরে থাকে, তাদের আয় এগুলো নির্ভর করছে অনেক কিছুর উপর ভিত্তি করে এগুলো হয়েছে, কিন্তু দেশের গণতান্ত্রিক যে আপনি দেখেন বিএনপির ভেতর অভ্যন্তরে কোনো গণতান্ত্রিক গণতন্ত্র নেই, তারা যাকে মনে করে তাকে নেতা বানায়, যাকে খুশি তাকে দিচ্ছে, নমিনেশন দিচ্ছে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসার জন্য। আওয়ামী লীগের ভিতর, জাতীয় পার্টির ভিতর একই ধরনের চর্চা চলছে। আজকে দেশে প্রয়োজন একটি রাজনৈতিক সমঝোতা, দেশের ন্যাশনাল কনসেনসাস, জাতীয় সমঝোতা, সেখানে সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকবে। আজকে দেখেন যিনি সরকার প্রধান তিনিই দলীয় প্রধান, যিনি সরকারের
সরকারের মন্ত্রী, তিনি আবার দলীয় সেক্রেটারি, দলীয় অন্যান্য প্রতিষ্ঠান, এটা কি আওয়ামী লীগ কি বিএনপি, সবার বেলায় প্রযোজ্য।
কিন্তু একটি রাজনৈতিক দল,
আমরা দলের ভিতর গণতন্ত্র চাই। আজকে মনে করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, আওয়ামী লীগ বিজয়ী হলো, কি পরিবর্তন আসবে দেশে? বিএনপি যদি বিজয়ী হয় কি পরিবর্তন আসবে দেশে? মৌলিক কোনো পরিবর্তন আসবে না, ক্ষমতার হাত বদল হবে, আবার নতুন করে কিছু লোক ধনী হবে, আবার কিছু লোক নিঃস্ব হবে। এইতে আজকে বাংলাদেশে এক শ্রেণীর লোক রাতারাতি ধনাঢ্য হয়ে যাচ্ছে, আবার কিছু লোক আপনি নিতান্ত দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, বৈষম্য কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজকে গণতন্ত্রের চর্চা না থাকা দলে এবং রাষ্ট্রে, আইনের শাসন না থাকা, সামাজিক ন্যায় বিচার, যে মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার নানাভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আজকে দেশে দেখেন ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, কোথায় বিচার? আজকে দেখেন মানুষ, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই, গুম হচ্ছে, খুন হচ্ছে, কে গুম করছে? রাষ্ট্র করছে নাকি কোনো অপহরণ চক্র করছে? এটা উদ্ধার করা যাচ্ছে না। তাহলে সেই রাষ্ট্রে কিভাবে আমরা
যেতে চাই
দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, রাজনৈতিক দলগুলোর ভিতর গণতন্ত্র ফিরে আসুক, কেউ কলমের খোঁচা দিয়ে কাউকে নেতা বানিয়ে দিবে, রেডিমেড নেতা বানিয়ে দিবে, নেতৃত্ব নিচে থেকে চলে আসবে, কাটার মুখ চুকিয়ে দিয়ে সেটাকে ই করা যাবে না, এই শার্প করা যাবে না।
জি, আমরা 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 যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে। আমরা হতাশার কথা শুনছি আপনাদের দুজনের কাছ থেকেই, কিন্তু বাংলাদেশ তো অনেক ক্ষেত্রে ভালো করেছে, অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে যুদ্ধ অপরাধের বিচার, বিনামূল্যে বই তুলে দেওয়া শিক্ষার্থীদের হাতে, অর্থনৈতিক সূচকে প্রতিবেশী ভারতের চেয়েও অনেকগুলো জায়গাতে আমরা এগিয়ে আছি, এবং প্রতিবেশী অন্যান্য দেশগুলোর তুলনায় আমরা অনেক ক্ষেত্রেই এগিয়ে আছি। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকা বেশ প্রশংসিত হয়েছে, অনেক ইতিবাচক দিক রয়েছে, তারপরও এত হতাশা, সমাধান কি হতে পারে, আপনি কি মনে করেন?
না, একটি দেশ সবসময়, সব দেশই আসলে ভুল শুদ্ধর মধ্য দিয়ে অগ্রসর হয়, কিছু হোঁচট খায়, আবার পথ চলে। আমরা বাংলাদেশও এইভাবেই চলছে, এগিয়ে যাচ্ছে। অবশ্যই অনেকেরই এখানে অবদান আছে, কিন্তু মূলত ব্যবস্থাপনাটা তো সরকারের, সরকারকেও কিছু কৃতিত্ব অবশ্যই দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে যে ওই শেষ পর্যন্ত দাঁড়ায় যে আমরা সবাই নিজের ঘরের দিকে তাকাতে চাই না, অন্যের ঘরের ভেতর উঁকি দিতে চাই, এবং অন্যের যে ত্রুটিগুলো দোষগুলো সেইগুলোই আমরা খুঁজে বের করার চেষ্টা করি, নিজের ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করি না। তো সেই জন্য আসলে গণতন্ত্র মজবুত হয়নি। গণতন্ত্র তো নিজের আচরণের মধ্য দিয়েও তো গণতন্ত্রের চর্চা করতে হবে, সেই চর্চাটা বাংলাদেশে একটু কমই হয়েছে। সেই জন্যে আসলে দলের ভেতরে গণতান্ত্রিক চর্চাটা খুব জরুরি, এবং আমরা দেখি যে যেখান থেকে গণতন্ত্রের, যাকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, সেই সংসদ, সেই সংসদের মধ্যেই তো দেখি যে গণতন্ত্রের চর্চা হয় না। সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠ থাকে তাদেরই সবকিছু, তারা যা করবে সেটাই সবাইকে মেনে নিতে হয়। এখানে ওই যে উইনার্স মানে টেক দ্য অল, সেই রকম আমরা যারা জিতি তারাই সিকান্দার হয়ে যাই। সুতরাং আমাদের ওই গণতান্ত্রিক মেজাজটা দলের মধ্যে, নেতার মধ্যে এবং সংসদের মধ্যে সর্বত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক চর্চাটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অনেক কিছুই আমাদের ভেতর থেকে দূর হয়ে যাবে, এবং পাল্টা পাল্টি দোষারোপের রাজনীতিটাও কমে যাবে, এবং যখন এইটা কমবে তখন গণতান্ত্রিক যে পরমত সহিষ্ণুতা, সেই পরমত সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, এবং দেশে শান্তি, সুস্থিতি, স্বস্তি অনেকটাই ফিরে আসবে বলে আমার বিশ্বাস।
জি, আপনাদের দুজনের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব এবং খুব সংক্ষেপে একটি মন্তব্যের মধ্যে উত্তর দেওয়া, সেটি হচ্ছে বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে এবং বর্তমান বাস্তবতা এবং আগামীর পথ চলা সব মিলিয়ে আপনারা কি মনে করেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে? এক বাক্য উত্তর।
রাজনীতি যেদিকে গড়াচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি, আমার মনে হয় না যদি কোনো সমঝোতা জাতীয় পর্যায়ে না হয়, শুধু আওয়ামী লীগ বিএনপি না, এগুলো দেশের প্রধান প্রধান আরো কিছু দল এবং যারা দেশের বিজ্ঞজন আছেন সব পর্যায়ের লোক নিয়ে একটি জাতীয় সমঝোতা।
জি, আমরা আপনার উত্তর পেয়েছি। ফজলুর রহমান, আপনি কি মনে করেন?
তাহলে এই
আমার কথা হচ্ছে যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখে ডরায়, আমারও সেই ডরটা আছে। তবে আমি প্রত্যাশা করব আগামী নির্বাচনটা ইনক্লুসিভ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং এ ব্যাপারে দুই দল, শাসক দল আওয়ামী লীগ এবং বিরোধী দল রাজপথের যে বিএনপি, উভয় তাদের যার যার প্রত্যাশিত ভূমিকা সেই ভূমিকাটা রাখবে।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি সেসব শ্রোতার কাছে যাদের প্রশ্ন আজকে নিতে পারিনি। নিশ্চয়ই আগামী কখনো আপনাদের সঙ্গে কথা হবে এবং শ্রোতা তখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে গড়ায় তা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারব। আজকের মতো এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।